এর মধ্যে এই পৃথিবীতে কয়েকবার মহাপ্রলয় হয়ে গিয়েছে, মহাপ্রলয়। আর মহাপ্রলয় হলে তো বুঝতেই পাচ্ছেন এই পৃথিবীতে কি হয়, কেমন হয়। তিনি এসে দেখলেন পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যখন তিনি মথুরায় এলেন, ব্রজ ভূমিতে এলেন, এই গোবর্ধন রাজা কুন্দ বৃন্দাবন নন্দগ্রাম বর্তানা যাব ইত্যাদি ইত্যাদি এই দিব্য ভগবান শ্রীকৃষ্ণের বিহার ভূমিগুলি কোন পরিবর্তন হয়নি। এটাই হচ্ছে প্রভুর ধামের বৈশিষ্ট্য। কারণ এই ধাম নিত্য সাক্ষাৎ অব্যয়, এর কোন বিনাশ নেই, এর কোন পরিবর্তন নেই, অব্যয় কোন পরিবর্তন। চৈতন্য চৈতন্যতার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ব্রহ্মাণ্ডে প্রকাশতার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার নাই দুই তার। এই ভৌমস্থিত প্রধান বৃন্দাবন এবং উপনিষ্ঠিত দিব্য যে গুলো তার দুটোর মধ্যে কোন প্রভেদ নেই, বরং উপনিষ্ঠিত যে দিব্য গুলো তার সেখানে থেকে এই বর্তনস্থিত যে বৃন্দাবন ভাব তার মহিমা আরো অত্যাধিক বেশি। তিনি এই ব্রজবনে এসে বন থেকে বনান করে ভগবানের সন্ধান করেন, কোথায় আমার সেই শ্রীমান মদন গোপাল। মদন গোপালের সাক্ষাৎকার হল, তখন ভাবছে তাই তো ভগবান ব্রহ্মলোকে আমাকে বলেছিলেন যাও, তুমি ব্রজে গেলে তোমার গুরুদেবের দর্শন প্রাপ্ত হলে তুমি আরো অনেক কিছু জানতে পার, অনেক কিছু ঘুরতে পার। তাই তিনি ব্রজবনে ইতন্তত ভ্রমণ করছেন, আর ভাবতেন যদি গুরুদেবের দর্শন একবার এই যে লালসা, এই যে বিভ্রান্তি তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় গুরু এবং গোবিন্দকে কোন পাইয়ে দিতে পারে। অকস্মাৎ তিনি দেখতে পেলেন এক কুঞ্জ কুটিরের মধ্যে তার গুরুদেব প্রেমমূর্ছিত অবস্থায় পড়ে আছে ভাবের আবেগ, সাত্ত্বিক বিকার, সাত্ত্বিক বিকারে প্রেমোদয় হওয়ার সাথে সাথে তিনি থেকে মূর্ছা প্রাপ্ত হয়ে পড়ে। দর্শন করলেন এমন ভাব যে চক্ষু থেকে অব্দ নির্গত, মুখ থেকে লালা নির্গত হচ্ছিল, মাথার থেকে শ্রেষ্ঠ নির্গত ভূমিতল একেবারে ভিজে, তার কেমন ভাবের মহিমা। যখন জ্ঞান ফিরল অর্থাৎ বাহ্যিক চেতনা ফিরল, সর্বাঙ্গে ব্রজরথ লেগে গিয়েছে, লালা সন্মুখে যমুনা প্রবাহিত, যমুনার জলে অবগাহন করল, অবগাহন করার পর তারপরে বললেন, হে ভক্ত, আমিও প্রভুর কৃপায় তুমি যে কোথায় কোন অবস্থায় কেমন ভাবে ছিলে বিস্তারিতভাবে তোমায় আমি শ্রবণ করি। যে গোপাল মন্ত্রের যে স্মরণ তা সম্পূর্ণরূপে বর্ণনা করল এবং বললেন, হে গোকুমার, তুমি এই মন্ত্র জপ করলে আরো অলৌকিক অলৌকিক কিছু দেখতে পাবে। এই কথা বলে গুরুদেব তৎক্ষণাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে কোথায় যেন তিনি ধীরে 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 চলে গেলেন বুঝতেই পারলেন। গোকুমার রোদন করার নামে সর্বত্র বারে বারে পারমিশন করেও কোথাও তার সন্ধান আর পেলেন। ঠিক আছে, গুরুদেবের আদেশটায় শিরোধার্য করে যেমন ভাবে জপ পদ্ধতি বলেছিলেন জপ করতে লাগে, যত প্রভাবে অকস্মাত কখন যে গোকুমারের শরীরটা অপ্রাকৃত অর্থাৎ চিন্ময় হয়েছে, চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে গোকুমার প্রথমে বুঝতে পারে, পরক্ষণে দেখলেন না আমার শরীরটা তো অপ্রাকৃত হয়ে গেছে। অপ্রাকৃত শরীর কেমন? সূক্ষ্ম, যেমন অপ্রাকৃত শরীর দেবশ্রী নারদ, শরীর অপ্রাকৃত হলে কি হয়? বিনা বাধায় সমস্ত লোকে যাওয়া যায়, কেবল যাওয়া যাবে না গোলক, যাওয়া যাবে না দ্বারকায়, যাওয়া যাবে না অযোধ্যা উপরিস্থিত, এই লোকগুলিতে দেবশ্রী নারদ যেতে পারতেন কিন্তু গোকুমার যেতে পারেন। অপ্রাকৃত হলেও তিনি ভৌম পুরুষ পর্যন্ত যেতে পারবেন, ব্রহ্ম নিরাকার জ্যোতি বিশিষ্ট সে পর্যন্ত যেতে পারবেন। এই নিয়ে একটু ডিস্টার্ব করবেন, কথা বলতেন, তিনি লাইভ চলছে আর এখানে দিলো 12 বছর। তাহলে অপ্রাকৃত চিন্ময় শরীর প্রাপ্ত হলে বিনা বাধায় অনায়াসে যাওয়া যায়। গোপকুমার তখন এই পৃথিবীর উপরে যেতে লাগল, পৃথিবীর সপ্ত আবরণ আদির বর্ণন যেগুলো অনেক কঠিন, আমি সেগুলো ব্যক্ত করব না এখানে। বোঝার সমস্যার সিচুয়েশন ভালো না হলে পাঠ করে আনন্দ হয়, বোঝার মতো লোকেরও প্রয়োজন। তা পৃথিবীর সপ্ত আবরণ ভেদ করে যেতে হয়। প্রথমে তিনি যখন এই পৃথিবী অতিক্রমণ করছিলেন তখন দেখলেন পৃথিবী দেবী তিনি মহা শুকরের অর্চনা করছেন। শ্রী লোকসাহিপাত মহা শুকর শব্দই প্রয়োগ করেছেন। মহা শুকর মানে বরাহ দেবী। বরাহ দেবী তো এই ধরা দেবী, অর্থাৎ পৃথিবীকে তিনি ভাসিয়ে রেখেছেন, সে পর্ব ভাগবতে রয়েছে। বরাহ দেবের অর্চনা করছেন মনের আনন্দে, অনেক যা জমকের সঙ্গ। ধরা দেবীর দ্বারা মহাবারায়ের অর্চনা দেখে তিনি আকৃষ্ট হলেন। ধরা দেবী তিনি বললেন, হে গোপকুমার, তুমি এই স্থানে থেকে যাও, কিছুদিন থাক, ভালো লাগবে। আবার তুমি সপ্ত আবরণাদি ভেদ করে যে যে স্থানে মুমুক্ষ ব্যক্তিরা থাকে সেই সেই স্থান যেতে লাগ। সেখানেও তুমি শান্তি লাভ করলে, সেখানেও তুমি কোনো না কোনো ত্রুটি দেখতে পেলে। অনেক দিব্য দিব্য স্থানে গমনের পর তিনি যাচ্ছেন নিরাকার জ্যোতির নিকট। সেই জ্যোতির নিকটে যখন গিয়েছেন, সেখানে গিয়ে দেখছেন সেই জ্যোতির্ময় ব্যক্তি বলা যাবে না, জ্যোতির্ময় ভগবান বা জ্যোতি রূপ, সেই রূপের প্রতি তিনি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এবং তার মনে হচ্ছে যেন সেই জ্যোতির মধ্যে তিনি বিলীন হয়ে যান, মিশে যান। ভাবছেন এই জ্যোতির মধ্যে এত আকর্ষণ যে আমি আমাকে ধরে রাখতে পারছি। অনেক সংযত করে মন্ত্র জপের সাথে স্মরণের সাথে গুরুদেবের কাছে প্রার্থনা করছেন, আমি তো সাকার ব্রহ্মের উপাসনা করি, তাহলে এই নিরাকার জ্যোতির্বিশিষ্ট যে ব্রহ্ম আমার, আমি তাতে বিলয় কেন হতে যাচ্ছি। নিজেকে সংযত করছে, একেবারে দিব্য আকর্ষণ। চৈতন্য চৈতন্যকার তিনি বলছেন, ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কয়ে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনুদ্ধ সমান। বলছেন ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কয়ে ভগবান, ব্রহ্ম মানেই ভগবান, চিরৈশ্বর্য পরিপূর্ণ অনুর্ধ সমান। তিনি ব্রহ্ম জ্যোতিবিশেষ, কিন্তু তিনি প্রকৃতপক্ষে জাজ্জল্যমান হলেও তার স্বরূপ আছে, তার একটা রূপ আছে। দেখুন, হরিকথা মানে খানিকক্ষণ নেচে গিয়ে লোকদের আনন্দ বর্ধন করা, এন্টারটেনমেন্ট করা, এটা হরিকথা নয়, সেটা তো এনজয় করার জন্য যায়। শ্রীমান মহাপ্রভু তিনি বলছেন, যত্র তত্র দিবে পুরাণ, যেখানে যা লোকেদের মনের আনন্দ হবে। একটা গল্প বললাম, বলছেন এই সমস্ত পাঠ শুনতে বৃন্দাবনবাসী সমস্ত মহাত্মারা তারা কখনো পাঠের মধ্যে গল্প উজ্জ্বল করবেন, এটা অপরাধ। তাতে হরিকথা যোজন আপত্তি নেই, কিন্তু হরিকথায় বাজে প্রসঙ্গ উত্থাপন করা অপরাধ। যদি কোন প্রমাণ উপমা দিতে হয়, চৈতন্য দেব কি বলছেন, দিবে পুরাণ বচন, মানে পুরাণের কথা, যত্র তত্র দিবে পুরাণ বচন। হরিকথায় গল্প করা, সাংসারিক কোন দৃষ্টান্ত সংযোগ করা, এটা কোন পণ্ডিত ব্যক্তি করতে পারে না। মূর্খ অর্থলোভী লোকেদের আকর্ষণ করার জন্য যে বাজে মন্তব্য, মানে সাংসারিক উপমা, এটা দিতেন, দেওয়া উচিত নয়। মহাপ্রভুর কথাকে অবমাননা করা হয়, শাস্ত্রকে লঙ্ঘন করা হয়। তাই চৈতন্যদেব বলছেন, যত্র তত্র দিবে পুরাণ বচন। এখান থেকে বহু পূর্বের কথা, একজন প্রকাণ্ড বিদ্বান ছিলেন বৃন্দাবন, তিনি সন্দর্ভ পাঠ করতেন। সন্দর্ভ অনেক কঠিন গ্রন্থ, যুগোস্বাই বাড়ি। একবার উনি গ্রন্থের বাইরে কোন একটি কথা বলতে গিয়েছিলেন, একসব মহাত্মারা তারা হাত জোড় করে বলছেন, দেখুন পন্ডিতজি, আমরা কিন্তু আপনার কথা শুনতে আসি, গ্রন্থের কথা শুনতে আসি, তাই গ্রন্থের কথা শুনতে হবে। অংশ খেতে তিক্ত মনে হয়, কিন্তু সেটা শরীরের জন্য ভালো। এখন যদি কেউ অন্য মুখরোচক খাবার খায়, তাহলে সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। তাই দেখুন এখানে কি বলছেন, সেই যে জ্যোতির্ময় ব্রহ্ম, তিনি জ্যোতি জ্যোত, গোপকুমার মহাসিদ্ধ সাধক হয়েও সেই জ্যোতির কাছে তার যেন আত্মা একেবারে আকর্ষণ করে দিচ্ছে। ভাবছি এ কি হচ্ছে, এমন কেন হচ্ছে? ভেবে পাচ্ছে কারোর যে সাহায্য নেবেন সেখানে আর কেউ নেই, অকস্মাৎ তিনি ভাবছেন কি করা যায়। এখানে আমাদের শ্রীল কবিরাজ গোস্বামী পাস, তিনি একটি আরো সুন্দর কথা বলছেন, সূর্য জৈষে সদিব্যে বিগ্রহ দেখে দেবগণ। সূর্যকে আমরা কি দেখছি, জ্যোতি বিশেষ, একটা জ্যোতি সূর্য, আর তো কিছু দেখতে পাচ্ছি। ওই সূর্যকে যখন দেবতারা দেখছে, কোন মহা মানব দেখছেন, তখন কি দেখছেন? সূর্য জয়সে সবিগ্রহ দেখে দেবগণ। সূর্যকে যখন দেবতারা দেখছেন, তাদের শক্তি তো আরো অনেক বেশি, সেই জ্যোতি তাদেরকে খুব একটা স্পর্শ করতে পারে। তখন তারা কি দেখছেন? যে না, সূর্য দেব। দেব শব্দ প্রয়োগ করাতে কি হচ্ছে? সূর্য নারায়ণ, তার ব্যক্তি বিশেষ হয়ে যাচ্ছে, না তাহলে কেউ আছে। দেবতারা সূর্য নারায়ণকে সশরীরে দেখছে। যারা মহা মানব, তারা সূর্যের দিকে তাকিয়ে যখন প্রণাম করছেন, তারা দেখছেন সূর্য রূপ বিশিষ্ট, কোন একটি আকৃতি বিশিষ্ট দেবতা ভগবান। আমরা সাধারণ মানব কি দেখছি? না, সেটা তো কেবল সূর্য একটি উত্তপ্ত প্রদান করে, একটা বিশাল জ্যোতি বিশিষ্ট। তা ব্রহ্ম ঠিক তৎপর, ব্রহ্ম নিরাকার এবং জ্যোতি বিশিষ্ট হলেও তিনি ভগবান। যখন ভগবান বলা হচ্ছে, তখন তার রূপ গুণ মহিমা ইত্যাদি রয়েছে। গোকুমার তিনি ভাবছেন, না না, আমি তো এখানে কেবলমাত্র ব্রহ্মকে জ্যোতি দেখতে পাচ্ছি, আকর্ষণীয় জ্যোতি, প্রচন্ড আকর্ষণ। কি করা যায়? না না, আমি ওই বৃন্দাবনেই ছিলাম ভাব, ওই বৃন্দাবনই আমার জন্য শ্রেয়। অকস্মাৎ তিনি দেখলেন অনতি দূর থেকে কর্পূরের ন্যায় ধবল বন। কর্পূর যেমন খুব সাদা, প্রচন্ড সাদা করছে, ধবল বন। বৃষাগুলো মানে বৃষ ষণ্ডের উপরে বসে আছে এবং উর্ধ দেশ থেকে অবতরণ করছে। আর ত্রিনেত্র, তিনটি নয়ন তার দিগম্বর, করণে কোন বসন নেই। অর্ধ চন্দ্রমৌলি, মস্তকে অর্ধ চন্দ্র জটার মধ্যে রয়েছে। ললিত ত্রিশূলধার, হাতে এক বিশাল ত্রিশূল রয়েছে। আর গঙ্গাবান দ্বারা প্রখ্যাত জটাদি, তার জটাটা দেখে মনে হচ্ছে যে গঙ্গার জলে বিধৌত হয়ে একেবারে শুদ্ধ হয়ে আছে। গাত্রে অর্থাৎ শরীরে ভস্মের অঙ্গরা, সমস্ত শরীরে ছাই মাখা রয়েছে। মনোজ্ঞ অস্থিমালায় সুশোভিত, বরদেশে সমস্ত হাড়ের মালা পরা রয়েছে। মুক্তিলোকের উপরিস্থিত এই পরিবারাঢ্য কে? পরিবারাঢ্য মানে পরিবারের সব। সেখানে মহাদেব তিনি কেমন ভাবে গিয়েছেন? নিজের নিজে বৃষের উপরে বসে মাতা উমাকে সাথে নিয়েছে, নন্দীশ্বর কিন্তু আছেন মহাদেবের বাহন। সেই সাথে সাথে মহাদেবের সমস্ত পার্শ্বদ বৃন্দ, ভূত প্রেম বিচার সর্প আদি তারাও সুবান, প্রচন্ড আস তাদের মধ্যে দেখা যাচ্ছে। এখানে কথা মনে পড়ছে, মহাদেবের বলদেশে এই যে অস্থি অর্থাৎ হাড়ের মালা থাকে কেন? আরে একজন সাধুক্রিয়া বৈষ্ণবকে তিনি হার পরিধান করতে পারেন। মাতা উমাদেবী তিনি অনেকবার মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি এই হারের মালা কেন করেন? আপনি তো আমায় সবকিছু বলেছেন, কিন্তু এই হারের মালাটা আপনি কি জন্য করেন? পরে হার দিয়ে মালা তৈরি করেন কেন? মহাদেব কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক করে আর বলেনি না, ঝগড়া লাগানোতে অনেক কটু করছে কি নারদজি। নারদজি তিনি একবারে এসে গোপনে মায়ের সাথে সাক্ষাৎ করে বলছেন, আচ্ছা মা, তুমি একটা সত্যি কথা বলো, তুমি তো শ্রীমান মহাদেবের অর্ধাঙ্গিনী, তো উনি কি তোমার সমস্ত গোপন কথা বলেছে? বলছে, হ্যাঁ, আমার আমার কাছে তো কিছু ঢুকায় না, আমাকে তো খুব ভালোবাসে। বলছেন, আচ্ছা তাহলে তাই যদি হয়, তাহলে হে মাতো, তোমার স্বামীর বলদেশে যে অস্থির মালা, সেই অস্থির মালাটা কি জন্য এটা তো তোমায় বলেন। নারদ জানে যে এই কথা কি বলবেন, বলে, দেখো তোমাকে তো ভালো লাগে না, তার মাতা তো এমনি একটু কমভূমি, নারদ যে এই কথা বলে চলে গেলে পর তার বায়না আরম্ভ। মহাদেবের নিকটে গিয়ে বলছেন, দেখো তুমি আমার সাথে চালাকি করেছ, কপটতা করেছ, কেন হে দেবী, আমি তোমার কাছে কি কপটতা করেছি? বলছেন, তোমার গলায় যে হাড়ের এবং মুন্ডের মালা রয়েছে অনন্ত, এগুলো কি জন্য তুমি পরেছ? মহাদেব তিনি বলতে চান, কিন্তু মায়ের বায়না সে তো না বললে নয়, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সাথে কপটতা করেছ, নানান প্রকার বলতে লাগ। মহাদেব বিরক্ত হয়ে বলছেন যে দেবী, তুমি তাহলে সত্য সত্যই এটা শুনবে? আমি তো বলতে চাইছিলাম, না না আমায় বলতেই হবে। বলছেন, এই মুন্ড এবং এই হার এগুলো সব তোমার। বলছেন, কেন? বলছে, তুমি আমাকে পাওয়ার জন্য যতবার তপস্যা করে শরীর পরিত্যাগ করেছিলে, আমি সেই সেই হার সেই সেই মুন্ড গুলিকে একত্রিত করে আমি তোমায় আমার প্রাণ থেকেও বেশি ভালোবাসি, তাই সেই মুন্ড এবং হার গুলি আমি মালা রূপে বলদেশে ধারণ করে যাচ্ছি। মাতা উমা এই কথা শ্রবণ করে তিনি রোদন করতে করতে মহাদেবের চরণ ধারণ করে ক্ষমা চাইতে লাগ এবং বলছেন, হে নাথ, তুমি যে আমাকে এত ভালোবাসো এটা তো আমি কোনো জন্মেই জানতে পারতাম না, যে আমি যতবার শরীর ত্যাগ করেছি তোমার ততবার তোমার এই মুন্ডমালা গুলি ধারণ করেছি। তাহলে দেবী বুঝতে পারলো যে তিনি কত ভালোবাসেন। এই যে মহাদেবের শরীরে মুন্ডমালা হাড়ের মালা, এগুলো পার্বতী দেবী যতবার তপস্যা করে করে দেহত্যাগ করেছিলেন সেগুলোই তিনি ধারণ। মাতা পার্বতী এই কথা শ্রবণ করে তিনি অনেক মরণ করলেন এবং মহাদেব এই কথাকে গোপন রাখ। যারা প্রকৃত কাউকে ভালোবাসে তারা কিন্তু কীর্তন করে বেড়ায়, কাউকে বলে বেড়ায়, তারা অন্তরে ভালোবাসাকে রাখে। তা সেই মহাদেব তিনি দেখলেন, তিনি যখন সেই জ্যোতির্ময় ভগবানের নিকটে পৌঁছেছেন, গোপকুমার দেখে ভাবছেন কে ইনি, কোথা থেকে এলেন, তারা এরা এই বিশাল পরিবার নিয়ে কোথা থেকে এই মুক্তিপদের থেকেও আরো উদ্দের স্থান এই জ্যোতির্ময় ব্রহ্মের নিকটে তারা এরা কিছু বুঝতে পারল। এবারে তিনি ধীরে ধীরে গণ অধ্যক্ষ নন্দীর নিকটে গেলেন, বিনয়ের সঙ্গে প্রার্থনা করে বলছে যে আচ্ছা উনি কে, ওনাকে তো আমি জানি না, ওনাকে তো আমি চিনি না, কে উনি? বলছে হে গোপ বালক, নন্দীও সাধারণ না, সাথে সাথে বুঝতে পারলেন যে গোপ বালক। বলছে হে গোপ বালক, তুমি এটাও জানো না ইনি হচ্ছেন জগদীশ্বর মহাদেব শিব, আর উনি পারলে কি না করতে পারেন, উনি চাইলে ভক্তি মুক্তি প্রদান করতে পারেন, উনি চাইলে যারা ভগবান ভজন করেন ওনার কৃপা হলে তিনি ভগবানকে পর্যন্ত পাইয়ে দেন তার কৃপায়। তুমি এই মহাদেবকে চেনো না, মহাদেবের মহিমায় নন্দীর তিনি পঞ্চমুখ হলেন, মহাদেব বাস্তবে কি প্রশংসনীয়। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ। এখানে অনেক তত্ত্ব কথা বলেছেন, আমরা সারাংশ শ্রবণ করি এক দুই লাইন। ছিল সনাতন গোস্বামী পাদ ঠিক এই জায়গাটাতে শাস্ত্রের বিভিন্ন রকম তর্ক বিতর্ককে খণ্ডন করছে, তত্ত্ব কথা বুঝতে হলে স্থির চিত্ত হতে হবে, আর নাচ গান হলে তো স্থির চিত্তের দরকার নেই, নিজেও খানিকটা চঞ্চল হয়ে নেচে দিলাম। কিন্তু তত্ত্ব কথা বুঝতে হলে ধীর শান্ত গম্ভীর এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। আমরা সারাংশ শ্রবণ করি কি বলেছেন সনাতন গোস্বামী পাদ। সনাতন গোস্বামী পাদ মূলে এবং টিকাতে বর্ণনা করছেন যে মহাদেব জগদীশ্বর, আবার বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবগণের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মহাদেব, সব থেকে শ্রেষ্ঠ। তা এই মহাদেব ভগবানকে যারা বৈষ্ণব বলে, বৈষ্ণব শ্রেষ্ঠ বলে উপাসনা করবে, তারা মহাদেবের কৃপা প্রাপ্ত হয়ে প্রভুকে প্রাপ্ত। নন্দী এখানে বললেন দেখো তোমার শাস্ত্রে ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব, ভগবান ব্রহ্মাজি এ তিনের কোন প্রভেদ নেই। যারা প্রভেদ করে তারা অপরাধ করে বসে, বিচারে আছে তার তারতম্য চৈতন্য চরিতাম। কোন কোন জায়গাতে বলা হয়েছে শ্রী জীব গোস্বামী পাঠ্যকালীন এই কথা বলছে। কোন কোন জায়গাতে বলা হয়েছে শিব কৃষ্ণ আর ব্রহ্মাজি কেউ যদি মনে করে এক তাহলে এটা অপরাধ। আবার কোথাও বলছেন এ তিনের ভেদ করলে তার নরকম। এখন শাস্ত্রে দুই প্রকার কথা বলছেন, কথা ঠিকই আছে আমাদের বুঝতে অসম্ভব। যদি আমরা মনে করি, বৈষ্ণবেরা মনে করে যে না ভোলেনাথই হন অথবা ব্রহ্মাজি হন তারা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তাহলে কিন্তু ওইখানে কোন দোষ থাকছে না। কিন্তু তাদেরকে পৃথক রূপে অর্চনা করলে সেখানে দোষ আছে। যত দেব বা দেবী আছেন তারা প্রত্যেকেই পূজনীয়, কারণ তারা প্রত্যেকেই ভগবানের দাস এবং দাস, এখানে আর কোন ভুল ত্রুটি অপরাধ কিছু হচ্ছে। কিন্তু যারা মনে করে এই সমস্ত দেবেরা তারা সাক্ষাৎ ভগবানের স্বরূপ, সাক্ষাৎ দেবীরা সাক্ষাৎ ভগবানের স্বরূপ, তাহলে এতে অপরাধ। যদি তাদেরকে মনে করে অপরাধ হয় তারা গোবিন্দের সেবক এবং সেবিকা, তা সেই অর্থে তারা প্রত্যেকে আমাদের পূজন এবং তাদের প্রত্যেকের কৃপা আমরা গ্রহণ করতে পারি। এই জায়গাটায় অনেক কথা বলেছি। নন্দী থেকে যখন মহাদেবের সমস্ত গুণানুবাদ শ্রবণ করলেন, গোপকুমার বড় আশ্চর্যান্বিত হলেন। তাহলে তো ইন্দ্রিয় মুক্তিপদের উপরে নন্দী বললেন উনি ওনার প্রিয় ভক্ত কুবেরের ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য কুবেরের নিকটে গমন উদ্যত, কিন্তু এখানে জ্যোতির্ময় ব্রহ্মকে তিনি দর্শন করার জন্য এখানে উপনীত হয়েছে। মহাদেবের মহিমা শ্রবণ করে তিনি বলেন অকস্মাত পার্বতী দূরে সেখানে কীর্তন ধ্বনি বাদ্যযন্ত্রের সঙ্গে শোনা যেতে লাগল। ওই জ্যোতির্ময় পুরুষের নিকটে নিকটে তার স্থানে বলা যাচ্ছে তারা কীর্তন করছে, তারা সংকীর্তন করছে। দেখলেন গোপকুমার দেখছেন যে সেখানে মহাদেব তাদেরকে গিয়ে স্বাগত জানাচ্ছে, তাদের রূপ গুণ বিষ্ণু সমতুল্য, শঙ্খ চক্র গদা পদ্মধারী পীত কৌশেয় বসনা করি। মহাদেব ভগবান অতি দ্রুত গতিতে গিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। জানাতে জানাতে যখন বিষ্ণু পার্শ্বদ্বয়কে আলিঙ্গন করলেন তিনি প্রেম উচ্ছা প্রাপ্ত তজ্ঞান হয়ে পড়ে। গোপকুমার ভাবছে তো বড় আশ্চর্য বিষয়, এটা কি করে সম্ভব, কেমন ভাবে সম্ভব। অকস্মাৎ খানিক্ষণ পর যখন চৈতন্য হল তখন তিনিও বিষ্ণু পার্শ্বদ্বয়ের সঙ্গে নৃত্য আরম্ভ করলেন। মহাদেবের নৃত্য মানে তো বুঝতেই পারছ, একেবারে উদ্দণ্ড কীর্তন, উদ্দণ্ড নৃত্য। তারা এরা ভাবছেন ব্রহ্মা ভাবছে আমি এই দিব্য পুরুষেরা যদি আমায় কৃপা করে কিছু বলে তা না হলে তো আমার কোন শক্তি সামর্থ্য নেই যে আমি তাদের কাছে গিয়ে কথা বলতে পারি, তাদের রূপ তাদের জ্যোতি তাদের নিকটে আমি পৌঁছাতে পারি। এই কথা যখন মনে মনে ভাবছেন প্রভুকে প্রার্থনা করছেন, তখন উমা দেবী মানে পার্বতী মায়ের কৃপা সম্মুখে গণেশজি ছিলেন। গণেশজিকে বললেন, আরে গণেশ যা তুই ওই গোপ বালককে গিয়ে এই বৈকুণ্ঠের ভগবান বিষ্ণুর পার্শ্বদের মহিমা বলে আয়। গণেশজি গোপ কুমারের সম্মুখে গিয়ে বললেন, হে গোপ বালক তুমি যাদেরকে দর্শন করলে এদের দর্শন সুদুর্লভ, এনারা হচ্ছেন বিষ্ণুর পার্শ্বদ ভগবান বিষ্ণু, তিনি ভক্তদের এত ভালোবাসেন যে নিজের আত্মা পর্যন্ত সমর্পণ করেন, তার স্বরূপটা পর্যন্ত দিয়ে দেন। তাই এনারা হচ্ছেন ভগবানের পার্শ্বদ। বলছেন যেমন ভগবানকে দেখলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, বৈকুণ্ঠের পার্শ্বদগণকে দেখলেও একেবারে বিষ্ণুর সমতুল্য ফল প্রাপ্ত হয়। দেখবেন শ্রীমৎ ভাগবত মহাত্মের মধ্যে যখন বিষ্ণুপুতের কাছে পরাজিত হয়ে অজামিল প্রসঙ্গ বিষ্ণুদূতের নিকটে পরাজিত হয়ে যমদূতগণ যখন জমালয়ে ধর্মরাজের কাছে গিয়ে বললেন যে আজ আমরা দেখলাম যে সে চতুর্ভুজ কিছু মহাপুরুষদের যাদের শক্তির কাছে আমাদের শক্তি ক্ষীণ প্রায় কোন মূল্যই নেই, আমাদের শক্তি দেখতে কেমন তার বর্ণনা নেই, সাক্ষাৎ ধর্মরাজ সেই পার্শ্বগণকে স্তব স্তুতি করেছিলেন এবং তার পার্শ্বদের অর্থাৎ জম দূতদের বললেন, দেখো তোমাদের তো মহাভাগ্যের উদয় হয়েছে, তাই তো তোমরা বিষ্ণুর দূতগণকে দর্শন পেয়েছ, আমি সেই বিষ্ণু দূতগণের চরণ বন্দনা। গণেশজি বলছেন যে তাদের মহিমা কেউ কখনো বর্ণনা করতে পারে না, হে গোপাল আমার পিতাও তাদের ধামে যেতে সক্ষম হয়, এমনকি ব্রহ্মাজি তিনি পর্যন্ত বৈকুণ্ঠবাসের লালসা করেছেন। তাদের মহিমা কেউ বর্ণনা করতে পারে। তখন গোপ কুমারের মনের মধ্যে গ্লানি উৎপন্ন হল, দুঃখ হচ্ছে, না যদি মহাদেব ভগবানের অংশ এবং বিষ্ণু এবং মহাদেব একাত্মা, তিনি যদি বৈকুণ্ঠে যার জন্য লালায়িত হন তাহলে আমি তো যেতেই পারি। এই কথা ভাবতে ভাবতে গোপ কুমার অচৈতন্য হয়ে পড়ে, তখন মহাদেব ভগবান তিনি এসে গোপ কুমারকে নিজের অঙ্কে বসিয়ে জল সিঞ্চনাদি করে যখন চৈতন্য প্রাপ্ত হলো, যখন জ্ঞান ফিরল, তখন তিনি বলছেন মহাদেব ভগবান, হে প্রিয় গোপ বালক এই যে বিষ্ণু দূতগণকে তুমি দর্শন করতে পারলে এটা তোমার গুরু কৃপায় সম্ভব হয়েছে। তোমার গুরুদেব তিনি সাধারণ নন, সাক্ষাৎ প্রভুই, তিনি তোমার প্রতি কৃপা করার জন্য গুরু রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি তার গুরুদেবের পরিচয় জানতেন। তিনি গুরুদেবের পরিচয় জানতেন। আর তোমার প্রতি প্রভুর কৃপা স্বাভাবিক ভাবেই রয়েছে। আমি প্রভুর প্রিয়, কিন্তু আমার থেকেও আরো শতগুণ প্রিয় হলে তিনি বৈকুণ্ঠে যেতে পারেন। মহাদেব নিজে বলছেন আমি প্রভুর প্রিয়, এটা ঠিক, কিন্তু বৈকুণ্ঠে যাওয়ার যোগ্যতাটা কত বেশি হওয়া প্রয়োজন? না, আমাকে প্রভু যেমন প্রীতি করে, এই প্রকার একশো গুণ প্রীতি প্রভু যার উপরে পোষণ করেন তিনি বৈকুণ্ঠে যেতে পারেন। গোপকুমার ভাবছে তাই তো, মহাদেব ভগবান তিনি একাত্মা বলে বলা হয়েছে শাস্ত্রে, তিনি বলছেন কিনা না, সেখানে যেতে হলে আমাকে যেমন প্রীতি করে এই প্রকার একশো গুণ বেশি প্রীতি যার প্রতি, যে ভক্তের প্রতি প্রভু পোষণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারেন, তাহলে আমার যা হবে। সর্বান্তর্যামী মহাদেব ভগবান বললেন না, তুমি ভেঙে পড়ো না, দেখো তোমার গুরু কৃপা রয়েছে এবং সাথে সাথে প্রভুর কৃপাও রয়েছে, তাই তো তুমি এই দিব্য অপ্রাকৃত শরীর প্রাপ্ত হয়েছ। তুমি অবশ্যই বৈকুণ্ঠে যেতে পার। পরিষ্কার মহাদেব ভগবান তিনি আরো বললেন, ওই বৈকুণ্ঠে দেবতারাও যেতে পারে, এমনকি আমি এবং ব্রহ্মা আমরা তার আদেশ বিহীন স্বেচ্ছাক্রমে সেখানে আমরা যেতে পারি। সেখানে যেতে হলে যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদের নেই, কিন্তু তুমি ভেঙে পড়ো না, তোমার মধ্যে গুরু কৃপা প্রভুর কৃপা রয়েছে। আর প্রভুর প্রিয় ভক্ত কারা? যারা ব্রজ প্রেমে মাতোয়া, ব্রজ ভক্তি যাজন করেন, তারা প্রভুর অত্যাধিক প্রিয়। ভগবানের নিকটে সর্বাধিক প্রিয় কারা? এই ব্রজবাসী, তার মধ্যে ব্রজগোপীরা, আবার তার মধ্যে শ্রীমতী রাধারানী। তা ঠিক সেই প্রকার এই ব্রজ ভূমিটাও প্রভুর অনেক প্রিয়। আমরা চর্মচক্ষু দ্বারা পূর্ণরূপে তার মহিমা বুঝতে পারছি, কিন্তু অন্তর্দৃষ্টি দ্বারা যদি দেখা যায় তাহলে এই ব্রজভূমিতে সর্বত্র এই ভগবান বিরাজিত। উদ্ধবজি যখন ব্রজে এসে প্রভুর কাছে ফিরে গিয়েছিলেন, তার মান অভিমান হয়েছে, বললেন হে প্রভু, তুমি সেই স্মরণচিত্ত ব্রজবাসী ব্রজগোপী রাধারানী দের সাথে তুমি কপটতা করছ, তুমি তাদেরকে বলে এসেছিলে তুমি আবার যাবে, তুমি তা যাও, আমি তো নিজ চোখে দেখলাম তাদের কি দুর্দশা। সেই দুর্দশার কথা বর্ণনা করা যায়, তুমি তাদের সঙ্গে এই প্রকার ছলনা কেন করলে? আজ থেকে আমি তোমার সাথে কোনো সম্বন্ধই রাখলাম। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে উদ্ধবের অনেক সম্পর্ক ছিল। একদিকে কাকাতো ভাই, অপরদিকে মন্ত্রী, আবার অপরদিকে বন্ধু। তাই উদ্ধারকে সাথে করে নিয়ে যখন প্রাসাদের উপরে গেলেন, তখন উদ্ধারকে স্পর্শ করে ব্রজভূমির দিকে যখন তাকাতে বললেন, তখন দেখছেন না ভগবান শ্রী গোবিন্দ তিনি রাধারানীর পাশে বসে আছেন, সমস্ত গোপীদের নিকটে এক এক কৃষ্ণ বসে আছে। শুধু তাই নয়, তিনি দেখছেন ব্রজের সমস্ত বৃক্ষের পত্রে পত্রে গোবিন্দ রয়েছে, ব্রজের প্রতিটি ধূলিকণার মধ্যেও গোবিন্দের দর্শন হচ্ছে। তাই এই ব্রজ সাধারণ নয়, এই ব্রজ ভক্তির যজন যাজন স্মরণ যারা করেন তারা গোবিন্দের প্রিয় একদিন না একদিন হবে, হতেই হবে। তাই তিনি বললেন, তুমি প্রভুর প্রিয়, তুমি ব্রজবাসী, তোমার প্রতি অনেক কৃপা রয়েছে, তুমি বৈকুণ্ঠে যেতে পারো। এবারে তিনি বৈকুণ্ঠে কেমন ভাবে কিভাবে যাবেন এর পরবর্তী অংশ আমরা শ্রী শ্রী শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভুর কৃপা হলে পরবর্তী অংশ আমরা আগামী দিবসে গ্রহণ করব। সুতরাং অন্ধকার দিনের হরিকথার বিরতি এখানে দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।